exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
স্বাগত সবাইকে এবিসি রেডিও 89.12 এফএম এ। আর আমি আছি আরজি শর্মিন। আর হ্যাঁ, সোমবার রাত 11টা মানেই হচ্ছে কুয়াশার সময়। শুরু হয়ে গেছে কুয়াশা, আর শুরুতেই রয়েছে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা। আজকে যে কুয়াশার এক্স ফাইলস এর সত্য ঘটনাটি শুনবেন তার নাম হচ্ছে দ্য নাইট স্টকার। আসুন তাহলে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনাটি শুনি, তারপরে আবারও ফিরে আসছি।
কুয়াশা
এক্স ফাইলস।
১৯৬০ সালের 29 ফেব্রুয়ারিতে টেক্সাসের এল প্যাসো শহরে জন্ম নেয় রিচার্ড র্যামিরেস। তার বাবার নাম মার্সিডিস র্যামিরেস আর মায়ের নাম জুলিয়ান র্যামিরেস। পাঁচ ভাই বোনের মধ্যে রিচার্ড র্যামিরেস সবচেয়ে ছোট। রিচার্ডের বাবা মেক্সিকান ন্যাশনাল অ্যান্ড ফর্মার জুয়ারেস পুলিশম্যান ছিল। এরপর সে সান্টা ফি রেল রোডে শ্রমিকের কাজ করা শুরু করে। স্বভাবত তার অনেক রাগ ছিল, হুটহাট করে কোনো কারণ ছাড়া সে রেগে যেত, আর এই রাগটা তাকে যে কারো গায়ে হাত তুলতে উদ্যত করত। ছোটবেলায় রিচার্ড র্যামিরেস দুইবার মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। প্রথমবার যখন তার বয়স মাত্র 2 বছর ছিল, তখন একটা ড্রেসার তার মাথার উপর পড়ে যায়। এতে খুব ভয়ানক ভাবে তার কপাল কেটে যায় আর সেখানে মোট 30টা সেলাই লাগে। এরপর তার যখন 5 বছর বয়স, তখন একটা পার্কের দোলনার সাথে মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর থেকেই তার এপিলেপটিক সিজারেস শুরু হয়। এইসব অসুস্থতার কারণে নিজের প্রতি অনেক ক্ষোভ ছিল রিচার্ড র্যামিরেজের। রিচার্ডের বয়স যখন মাত্র 10 বছর, তখন থেকে সে গাঁজা খেতে শুরু করে। সেই সময় তার থেকে বয়সে বড় কাজিন মাইকের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের সখ্যতা আরো বেড়ে যায় যখন থেকে তারা একসাথে গাঁজা খেতে শুরু করে। মাইক ছিল US আর্মি গ্রিন ব্যারেট কমব্যাটের একজন সদস্য। ভিয়েতনামের যুদ্ধে সে অংশ নিয়েছিল। যুদ্ধের সময় তার একটা পোলারয়েড ক্যামেরা ছিল, যেটা দিয়ে সে যুদ্ধের সময়কার অনেক ছবি তুলেছে, কিন্তু সেই ছবিগুলো ছিল অত্যন্ত নিকৃষ্ট। মাইক তার কাজিন রিচার্ডকে সে পোলারয়েড ক্যামেরার ছবিগুলো দেখায়। সেখানে ছিল শুধু তার ভিকটিমদের ছবি, যুদ্ধের সময় যাদেরকে সে মেরেছে, অত্যাচার করেছে, এমনকি সে যেই মেয়েদেরকে একটা রুমে বন্দী করে রেখে ধর্ষণ করেছে তাদেরও ছবি তুলে রেখেছিল। শুধু এখানেই শেষ না, ধর্ষণ করার পর যে মেয়েদের মেরে ফেলা হতো বা যারা মারা যেত তাদের মৃতদেহের ছবি, মৃতদেহের সাথে তাদের নিজেদের ছবিও মাইক ধারণ করেছে পোলারয়েড ক্যামেরাতে। এই সব ছবি রিচার্ড এক এক করে দেখতে থাকে। কাজিন মাইক রিচার্ড কি শুধু ছবি দেখিয়ে ক্ষান্ত হয়নি, আস্তে আস্তে তাকে শেখাতে শুরু করে কিভাবে খুব ধীরে অত্যাচার করে খুব যন্ত্রণা দিয়ে একটা মানুষকে খুন করতে হয়। রিচার্ডের পরিবারে অনেক আগে থেকে অশান্তি লেগেছিল তার বাবার রাগের মাত্রার কারণে। তার বাবা প্রায় ছোটখাটো কিংবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই তার সন্তানদের মারধর করত। এটা নিয়ে রিচার্ড খুব ডিপ্রেস থাকত, তাই সে তার বাবার এই অত্যাচার থেকে বাঁচার জন্য প্রায় বাসা ছেড়ে এলাকার লোকাল কবরস্থানে ঘুমত। রিচার্ডকে তার পরিবারের সবাই রিচি বলে ডাকত। 1973 সালের 4 মেতে যখন তার কাজিন মাইক নিজের স্ত্রী জেসিকে 38 ক্যালিবার রিভলভার দিয়ে তার মুখে গুলি করে মেরে ফেলে, তখন রিচি সেখানে ছিল। এই ঘটনা দেখার পর রিচি হুট করে কেন যেন তার পুরো পরিবারের উপর বিক্ষুব্ধ হয়ে পড়ল। বছরের শেষের দিকে সে তার বড় বোন রুথ আর তার স্বামী রবার্টের সাথে তাদের বাসায় থাকতে শুরু করে। বোনের বাসায় থেকে সে আবার নতুন রাগে অভ্যস্ত হয়ে পড়ে, আর সেটা হচ্ছে LSD আর স্যাটানিজম। কিছুদিন পর মাইককে পুলিশ অ্যারেস্ট করে তার স্ত্রীকে খুন করার জন্য, কিন্তু তাকে এর জন্য কোনো সাজা দেওয়া হয়নি। কোর্টে এটা প্রমাণ করা হয় যে সে আসলে মানসিকভাবে অসুস্থ। দীর্ঘ 4 বছর টেক্সাস স্টেট মেন্টাল হসপিটালে কারারোধ থাকার পর 1977 সালে তাকে মুক্তি দেওয়া হয়। আদালত সিদ্ধান্ত নেয় যে মাইক মানসিকভাবে অসুস্থ ছিল দেখে এমন কাজ করেছে, এখন সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ, তাই তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক। ছাড়া পেয়ে সে আবার রিচার্ডের সাথে যোগাযোগ করতে শুরু করে, আবারও রিচার্ডের উপর মাইকের প্রভাব পড়তে শুরু করে। তরুণ বয়সে রিচার্ড র্যামিরেস তার ফ্যান্টাসিগুলোকে ভেতরে জমে থাকা ক্ষোভগুলোর সাথে মিলিয়ে ফেলতে শুরু করল নিজের অজান্তেই। স্কুলে থাকা অবস্থাতেই সে একটা আবাসিক হোটেল হলিডে ইনে চাকরি করতে শুরু করে। সেখানে সে তার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে সে হোটেলে যারা রাতে থাকতে আসতো তাদের রুম থেকে টাকা চুরি করত। একদিন সে হোটেলে থাকতে আসে একজন লোকের স্ত্রীকে জোর করে ধর্ষণ করতে চায়। সেই লোক রিচার্ডকে সেখানে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর পুলিশকে ফোন করে। পুলিশ তাকে আটক করে নিয়ে যায় থানায়। কিন্তু এর আর কোনো সাজা হয় না, কারণ সেই দম্পতি থাকতো দূরের একটা শহরে। সেখান থেকে কোর্টে এসে সাক্ষ্য দিতে তারা কেউই রাজি হয়নি, তাই তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তাই বলে হোটেলের চাকরিটা সে আর ফিরে পায় না। 9th গ্রেডে রিচার্ড জেফারসন হাই স্কুল থেকে বেরিয়ে পড়ে। তার নাকি পড়াশোনা করতে আর ভালো লাগে না। এরপর 22 বছর বয়সে সে চলে যায় ক্যালিফোর্নিয়াতে। তখন থেকে সেখানে সে বসবাস করতে শুরু করে। এতক্ষণ যা শুনলেন তা ছিল খুব সাধারণ একটা ছেলে বা তরুণের বর্ণনা, রিচার্ড রেমিলেস। কিন্তু এটা শুনেই হয়তো মনে হচ্ছে রিচার্ডের শৈশব বাকি সবার মতো কাটেনি। বাসায় বাবার কাছে অত্যাচারিত হয়ে অ্যাক্সিডেন্টের কারণে এপিলেপটিক সিজারেস শুরু হওয়া, খুব নোংরা মস্তিষ্কের এক কাজিনের সাথে বেড়ে ওঠা, এরপর থেকেই শুরু হতে থাকে ভয়ঙ্কর এক খেলা। নিজের অজান্তে কিংবা কোনো একটা জেদ ধরে অদ্ভুত সব ঘটনা ঘটাতে শুরু করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে। 1984 সাল, রিচার্ড রেমিরেস তখন স্যান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়ন শহরে থাকে। 10th April ঠিক সেখানকারই একটা হোটেলের বেসমেন্ট থেকে মেই লিয়ং নামে 9 বছর বয়সে একটা বাচ্চা মেয়ের লাশ খুঁজে পাওয়া যায়। লাশটা থেকে বোঝাই যাচ্ছিল যে মেয়েটাকে প্রথমে খুব নির্মম ভাবে ধর্ষণ করে, তারপর তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়। মেয়েটির মৃতদেহ হোটেলের বাইরে একটা পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 1984 সালের 28 জুন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস এর গ্ল্যাসেল পার্ক এলাকায় নিজ বাসা থেকে 79 বছর বয়সী জেনি উইনকাওয়ের লাশ খুঁজে পাওয়া যায়। তাকে খুব মারাত্মক ভাবে ঘুমের মধ্যে তার নিজের শোবার ঘরে অনেকবার ছুরিকাঘাত করা হয়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ তার শিরচ্ছেদ করার চেষ্টা করেছিল। এরপর 1985 সালের 17 মার্চ ক্যালিফোর্নিয়া শহরের রোজ মেডে 22 বছর বয়সে মারিয়া হার্নান্ডেসকে তার বাড়ির পাশেই হামলা করা হয়। সে গ্যারেজে গাড়ি রেখে সেখান থেকে বের হয়ে আসছিল, আর ঠিক তখন কে যেন আচমকা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলিতে সে ভাগ্যক্রমে বেঁচে যায়। গুলির শব্দ শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে মারিয়া হার্নান্ডেজের রুমমেট 34 বছর বয়সী ডেইলে ওকাজাকি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে অ্যাটাকার আবার গুলি করে, এবার মারিয়া হার্নান্ডেজের কপালে। তারপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি, ঘটনাস্থলেই সে মারা যায়। পরবর্তীতে পুলিশ গুলি পরীক্ষা করে দেখে 22 ক্যালিবার হ্যান্ড গান ব্যবহার করে তাকে গুলি করা হয়েছিল। মারিয়া হার্নান্ডেজের মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যে রোজমেডের মনেস্টারি পার্ক থেকে 30 বছর বয়সী তিসান লিয়ান ভেরোনিকা ইউকে তার নিজ গাড়ি থেকে বের করে দুবার মাথায় গুলি করে পালিয়ে যায় এক নাম না জানা খুনি। আর এই খুনে ব্যবহার করা হয়েছিল 22 ক্যালিবার হ্যান্ডগান। গুলির আওয়াজ শুনে আশেপাশের মানুষজন সবাই ছুটে আসে, সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। তবুও বাঁচানো যায়নি তাকে। হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে সে মারা যায়। একই দিনে একই এলাকায় পরপর 2টা খুন পুরো শহরে সাড়া ফেলে দেয়। শুধু তাই না, এতে মিডিয়াও ইনভলভ হয়ে যায়। সব টিভি চ্যানেলে খবর দেখাতে থাকে এই 2 হত্যাকাণ্ডের ঘটনা। টিভি নিউজ আর পত্রিকায় এই অ্যাটাকারকে নাম দিতে শুরু করল। কোনো কোনো টিভি চ্যানেল তাকে দ্য ওয়াকিং কিলার বলতে শুরু করে, আবার কোনো কোনো পত্রিকায় তাকে দ্য ভ্যালি ইন্ট্রুডার কিংবা দ্য নাইট স্টকার বলে আখ্যায়িত করে। মিডিয়াতে অনেক সাড়া পড়লেও পুলিশ এই খুনিকে ধরার কোনো প্রমাণ বা লিড খুঁজে পাচ্ছিল না। কিন্তু এই নাইট স্টকার থেমে থাকেনি, একটার পর একটা নির্মম হত্যাকাণ্ড সে চালিয়েই যাচ্ছিল। 1985 সালের 27 মার্চ সে খুনি আবার হানা দেয়। ক্যালিফোর্নিয়ার উইটিয়ার শহরে থাকত 64 বছর বয়সী ভিনসেন্ট জাজারা আর তার স্ত্রী 44 বছর বয়সী ম্যাগজিন জাজারা। সেদিন রাত 2টার সময় সেই দ্য নাইট স্টকার তাদের বাসায় ঢুকে ঘুমন্ত ভিনসেন্ট জাজারাকে 22 ক্যালিবার হ্যান্ডগান দিয়ে গুলি করে। গুলির শব্দ শুনে তার স্ত্রী ম্যাগজিন ঘুম থেকে উঠে যায়। দ্য নাইট স্টকার তাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে ম্যাগজিন জাজারাকে হাত পা বেঁধে তাকে জিজ্ঞেস করে ঘরের সব টাকা কোথায় রাখা আছে। ম্যাগজিন তাকে পাশের রুমের একটা ড্রয়ার দেখিয়ে দেয়। যখন সে টাকা খুঁজছিল তখন ম্যাগজিন হাত পায়ের বাঁধন খুলে তার বিছানার নিচ থেকে একটা বন্দুক নিয়ে দ্য নাইট স্টকারকে মারতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে বন্দুকে কোনো গুলি ছিল না, তাকে মারতে আসার চেষ্টা দেখে দ্য নাইট স্টকার আরো রেগে যায়। সে তার পকেট থেকে .22 ক্যালিবার হ্যান্ডগান বের করে ম্যাগজিন রাজারাকে পরপর তিনবার গুলি করে মেরে ফেলে। কিন্তু শুধু এইটুকুতেই তার রাগ মেটে না, সে রান্নাঘর থেকে একটা ছুরি এনে ম্যাগজিনের গায়ে অসংখ্য বার ছুরিকে আঘাত করে। কিন্তু এখানে শেষ না, সে ম্যাগজিনের দুই চোখ উপড়ে ফেলে সেটা তার জুয়েলারি বক্সে সাজিয়ে রেখে দিয়ে আসে। ১৯৮৫ সালে ১৪ই মে দ্য নাইট স্টকার আবারও মনেচরি পার্কে ফিরে যায়। সেখানে বসবাসরত 66 বছর বয়সী বিল ডয় আর তার 56 বছর বয়সী পঙ্গু স্ত্রী লিলিয়ানের বাসায় রাতের বেলা জানালা দিয়ে ঢুকে যায়। সে বিল ডয়কে ঘুমের মধ্যে মাথায় গুলি করে। বিল ডয়ের স্ত্রী উঠে চিৎকার শুরু করলে সে লিলিয়ানকে থাম কাপস দিয়ে বেঁধে তাকে নির্মমভাবে ধর্ষণ করে সেখানে মেরে ফেলে। তারপর তার বাসা থেকে সব টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। এরপর ১৯৮৫ সালের ২৯শে মে দ্য নাইট স্টকার একটা মার্সিডিস বেঞ্চ চুরি করে সেটা চালিয়ে মনরোভিয়াতে পৌঁছায়। সেখানে গিয়ে 83 বছর বয়সী মেবেল আর তার ছোট বোন 81 বছর বয়সী ফ্লোরেন্স ল্যাংয়ের বাসায় রাতের বেলা হাতুড়ি দিয়ে রান্নাঘরের জানালার কাঁচ ভেঙে ঢুকে পড়ে। সেখান থেকে সে সোজা চলে যায় ল্যাংয়ের রুমে, রুমের মধ্যে তাকে বেঁধে ফেলে। তারপর বেলের রুমে গিয়ে তাকে তার দিয়ে বেঁধে ফেলে। দ্য নাইট স্টকার বেলকে তার রুমেই ধর্ষণ করে। ধর্ষণের পর তার পায়ের মধ্যে লিপস্টিক দিয়ে একটা পেন্টাগ্রামের ছবি আঁকে। ল্যাংয়ার বেলকে তাদের রুমে সেভাবেই রেখে চলে যায় সে। দুই দিন পর তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করে এলাকাবাসীরা। দুইজনই ছিল অচেতন অবস্থায়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে গেলে বেল সেখানেই মারা যায়। এরপর ১৯৮৫ সালের ৩০শে মে সে আবারও তার চুরি করা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্য কোনো শিকারের খোঁজে। বার ব্যাংকে গিয়ে গাড়ি থামায়। চোখে পড়ে খুব সুন্দর একটা বাড়ির দিকে। বাড়িটি ৪২ বছর বয়সী ক্যারল কাইলের। তার বাড়িতে ছিল ক্যারল কাইল আর তার ১১ বছর বয়সী ছেলে। রাতের বেলা বাড়িতে ঢুকেই সে ক্যারল কাইলের দিকে বন্দুক ধরে আর তার ছেলেকে বলে বাড়ির কোথায় সব টাকা আর মূল্যবান সম্পদ রাখা আছে সেটা দেখিয়ে দিতে। এরপর সব টাকা নিয়ে পালিয়ে যায় সে। যাওয়ার আগে হ্যান্ডকাপ দিয়ে মা আর ছেলেকে দুজনকে একসাথে বেঁধে রেখে যায়। কালো মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল বলে কেউ তার চেহারা দেখতে পায়নি। ১৯৮৫ সালের 2 জুলাই সে আবারও আরেকটা টয়োটা গাড়ি চুরি করে আর্কেডিয়াতে যায়। সেখানে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে একটা নির্জন বাড়ি দেখতে পায়। গাড়ি থামিয়ে সে বাড়ির ভেতর গিয়ে 75 বছর বয়সী ম্যারি লুই ক্যানেজের রুমে ঢুকে গিয়ে দেখে সে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ম্যারি লুইকে একটা ল্যাম্প দিয়ে বেধড়ক ভাবে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর রান্নাঘর থেকে 10 ইঞ্চি মাংস কাটা ছুরি এনে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর ১৯৮৫ সালের 5ই জুলাই দ্য নাইট স্টকার আবারও একটা বাড়ির ভেতর ঢুকে। তখন সে বাড়িতে 16 বছর বয়সী একটা মেয়ে হুইটনি বেনেট একা ছিল। সে ঘরের আশেপাশে ছুরি বা ধারালো জাতীয় কিছু খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছু না পেয়ে টেলিফোনের তার বেনেটের গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। এক পর্যায়ে বেনেট শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরই সে আবার শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলে দ্য নাইট স্টকার সেখান থেকে পালিয়ে যায়। সে মনে করে এই মেয়েটাকে স্বয়ং জেসাস ক্রাইস্ট এসে বাঁচিয়ে দিয়ে গেছে। ঠিক তার 2 দিন পর অর্থাৎ 7ই জুন দ্য নাইট স্টকার হানা দেয় 61 বছর বয়সী জয়েস লুসিল নেলসনের বাড়িতে। লুসিলকে মাথায় অসংখ্যবার লাথি মারার ফলে সেখানে মৃত্যুবরণ করে সে। এরপর তার বাসার সব টাকা আর গয়না নিয়ে পালিয়ে যায় সেই নাইট স্টকার। তারপর আবার তার কিছুদিন পর একদিন রাতে দ্য নাইট স্টকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে সোফিকে তার পাশ দিয়ে হেঁটে যেতে দেখে। তখন সে সেই মেয়েকে ফলো করতে শুরু করে। অনেকটা নির্জন জায়গায় যাবার পর সে পেছন থেকে সোফিকে আক্রমণ করে। সাথে থাকা সব মূল্যবান জিনিস তাকে দিয়ে দিতে বলে। সোফি সবকিছু দিয়ে দেবার পর সে তাকে ধর্ষণ করতে চায়, কিন্তু আশেপাশে কিছু লোক আসতে দেখে সেখান থেকে তখনই সে পালিয়ে যায়। এটা তার শেষ আক্রমণ না, এরপর সে আরো অনেক মানুষকে নির্মমভাবে হত্যা আর ধর্ষণ করে। আর সব শেষে তাদের বাড়িতে ডাকাতি করে সব নিয়ে যায়। এটা ঠিক ডাকাতির মামলা নাকি খুনের তা নিয়ে নিশ্চিত না পুলিশ। আবার এইসব ঘটনাগুলোর পেছনে কি একজনের হাত নাকি একটা গ্যাংয়ের সাথে জড়িত এটা নিয়েও কিছু বলতে পারছে না পুলিশ। শুধু ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট জড়ো করে ফরেন্সিক ল্যাবে পাঠাতে থাকে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। 1984 সাল থেকে শুরু করে 1985 সাল এই এক বছরে ক্যালিফোর্নিয়াতে যত খুন হয়েছে সব খুনের ঘটনাস্থল থেকে পুলিশ ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। কিন্তু সে সময় পুলিশের ফরেন্সিক প্রযুক্তি খুব বেশি উন্নত ছিল না বলে ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট আসতে দেরি হচ্ছিল। অবশেষে এই এক বছরের মধ্যে মোট 14টা খুনের ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্টের সাথে একজনের মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এক বছর ধরে যাকে পুরো শহরে পুলিশ হন্যে হয়ে খুঁজেছে তার পরিচয় তা এখন পাওয়া গেছে। সেই দ্য নাইট স্টকার আর কেউ না, বরং রিচার্ড র্যামিরেস। মোট 14টা খুনের ঘটনার সবগুলোতে প্রমাণ না পাওয়া গেলেও বেশিরভাগ খুনের লাশ আর ক্রাইম সিন থেকে রিচার্ডের ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছিল। আর সেই ডিএনএ স্যাম্পলের ম্যাচ খুঁজে পেতে এক বছর পার হয়ে যায়। নাম তো জানা গেছে, এবার পুলিশের দায়িত্ব রিচার্ড র্যামিরেসকে আটক করা। দ্য নাইট স্টকারের আসল পরিচয় পুলিশ মিডিয়াতে জানিয়ে দেয় যেন তাকে খুঁজে পেতে সুবিধা হয়। মুহূর্তের মধ্যেই দ্য নাইট স্টকারের আসল নাম আর চেহারা পুরো শহরের মানুষ দেখতে পায়। প্রতিটা টিভি চ্যানেলের খবরে রিচার্ড র্যামিরেসের ছবি আর প্রতিটা পত্রিকার কভার পেজেও রিচার্ড র্যামিরেসের ছবি দেওয়া হয়। পুলিশ মিডিয়াতে এসে রিচার্ডকে উদ্দেশ্য করে বলে, উই নো হু ইউ আর অ্যান্ড সুন এভরিওয়ান এলস উইল, দেয়ার উইল বি নো প্লেস ইউ ক্যান হাইড। কিন্তু রিচার্ড এই ব্যাপারে কিছুই জানে না, সে তার মতোই স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। 1985 সালের 30শে আগস্ট রিচার্ড র্যামিরেস টাসকান আরিজোনে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য বাসে ওঠে। তখনও সে জানত না যে তাকে ক্যালিফোর্নিয়ার সব নিউজ পেপারে আর টেলিভিশনে দ্য নাইট স্টকার নামে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা হয়েছে। টাসকান আরিজোনে গিয়ে তার ছোট ভাইয়ের সাথে দেখা না হওয়াতে সে পরদিন সকালে আবার লস এঞ্জেলসে ফিরে আসে। ততক্ষণে রিচার্ডের ছবি সব নিউজ পেপারে ছাপা হয়ে গেছে। একদিন রিচার্ড র্যামিরেস কিছু কেনাকাটার কাজে ইস্ট লস এঞ্জেলসের একটা কনভেনিয়েন্স স্টোরে যায়। সেখানে কিছু গৃহকর্মীর এক দল তাকে দেখেই শনাক্ত করে যে এই সেই দ্য নাইট কিলার বা দ্য নাইট স্টকার। গৃহকর্মী সেই দল তাকে দেখে দ্য কিলার বলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে রিচার্ড র্যামিরেস দৌড়ে চলে যায় স্যান্টা অ্যানা ফ্রিওয়ের দিকে। সেখান থেকে সে একটা গাড়ি চুরি করার চেষ্টা করে, কিন্তু আশেপাশের পথচারীরা তাকে দেখে ফেলে, সবাই তাকে দেখে চিনে ফেলে। তারপর অনেক হই হুল্লোড় লেগে যায় চারপাশে। সব শেষে সবাই মিলে রিচার্ড র্যামিরেসকে ধরে নিয়ে আটকে রাখে। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কারাগারে থাকার পর 1988 সালের 22শে জুলাই তাকে প্রথম কোর্ট নেওয়া হয়। সে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে হাত উঁচু করে সবাইকে তার হাতে আঁকা পেন্টাগ্রাম দেখায় আর চিৎকার করে করে বলে, হে স্যাটার্ন। কোর্টের শুনানি সেদিন সেখানেই শেষ হয়ে যায়। পরবর্তী ট্রায়াল 14 আগস্টে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন জুরি বোর্ডের একজন ফিলিস সিঙ্গালচারি না আসায় ট্রায়াল স্থগিত করা হয়। বিকেলে খবর আসে যে ফিলিসকে কেউ একজন তার বাসায় গুলি করে হত্যা করেছে। রিচার্ড র্যামিরেজের কেসের জুরি বোর্ডের সবাই একটু ভয় পেয়ে যায়। তারা মনে করতে শুরু করে হয়তো রিচার্ড কোনোভাবে এই কাজটা করিয়েছে, কারণ তার পাশের কারাগারে থাকা এক কয়েদি বেশ কিছুদিন আগে জানিয়েছিল যে সে নাকি রিচার্ডকে একা একা কথা বলতে শুনেছে। বলতে শুনেছে যে রিচার্ড চাইলেই এখান থেকে বের হওয়ার জন্য যে কোনো ব্যবস্থা করতে পারে। শুরুতে সবাই ভয় পেয়ে গেল, পরে জানতে পারে যে ফিলিসের বয়ফ্রেন্ড তাকে খুন করে কিছুদিন পরে নিজেই আত্মহত্যা করে। এরপর দীর্ঘদিন শুনানি চলার পর 1989 সালের 20শে সেপ্টেম্বর রিচার্ড র্যামিরেসকে 13টা খুন, 5টা খুন করার চেষ্টা, 11টা ধর্ষণ আর 14টা ডাকাতির দোষে অপরাধী প্রমাণ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিজের মানসিক অসুস্থতা আর শৈশবকালের পারিবারিক অশান্তির কথা বিবেচনায় রাখতে বলে রিচার্ড র্যামিরেস কোর্টে তার মৃত্যুদণ্ড ক্ষমা করার জন্য অনুরোধ করে। তারপর ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট তার অনুরোধ মেনে নিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর রিচার্ড র্যামিরেস হেপাটাইটিস সিতে আক্রান্ত ছিল। 2013 সালের 7ই জুন রিচার্ড র্যামিরেস বি সেল লিম্ফোমা অসুখে ক্যালিফোর্নিয়ার গ্রিন বের মেরিন জেনারেল হসপিটালে মারা যায়।
X-Files. Kuasha.
এতক্ষণ ধরে শুনলেন কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা, যার নাম দ্য নাইট স্টকার। আর সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য মাকসুদা রহমান মেঘনা। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। আজুবাই বাড়িতে বিয়ে হয়েছে মনসুরার। শুধু বাড়ি বললে ভুল হবে, সঙ্গে সঙ্গে বলতে হয় আজব গ্রামিতা। আজকাল আধুনিক মানুষেরা কত কিছু বোঝে, অথচ এই গ্রামের মানুষেরা যেন আপাদ মস্তক কুসংস্কারে ডুবে আছে। প্রথম প্রথম মনসুরার খুব অসুবিধা হতো, শুধু হা করে তাকিয়ে থাকতে হতো। এখন সময় পাল্টেছে, এদের না হয় মগজ মাথা নাক মুখ কুসংস্কারের পট্টি দিয়ে বাঁধা। তাই বলে সবটাই মনসুরার বিশ্বাস করতে হবে নাকি? মনসুরা ফাইভ পাস, তারপরে সে নিজেকে শিক্ষিতই ভাবে। মনসুরের স্বামী সিদ্দিক এমনিতে খুব ভালো, কিন্তু মাথা গরম হলে অযথাই সবাইকে অস্থির করে রাখে। সিদ্দিকের সাত বোন, সব বোনের বিয়ে হয়ে গেছে, সবাই স্বামী সংসার নিয়ে ব্যস্ত এবং ভালো আছে। শুধু সুফিয়া বিয়ের এক মাসের মাথায় বাড়ি ফিরে এসেছে। সুফিয়ার অবশ্য খুব ছোটবেলা থেকেই উপরি মানে জিনের আসর আছে, তাই শক্ত তাবিজের জোরে বিয়ে দিয়েও লাভ হল না। মনসুরা সুফিয়াকে একটু আধটু ভয় পায়, তবে সবসময় না। যখন ওর উপর জিনের আসর হয়, বাকি সময় সুফিয়াকে দিয়ে সংসারের অনেক কাজ করিয়ে নেয়। বিরাট গৃহস্থ বাড়ি ওদের, গরু ছাগল হাঁস মুরগি চাষের ধানি জমি সবই আছে। আর আছে অদ্ভুত একটা ভিটা, পড়া ভিটা। ভিটার চারদিকে নিচু জমি, বর্ষাকালে ওই জমিতে পানি জমে বিলের মতো হয়ে থাকে। ভিটা তো বেশ উঁচু, দূর থেকে নানান গাছপালা আগাছার ঝোপ মতো একটা সবুজ পাহাড় যেন। এই ভিটাকে গ্রামের সবাই বলে ভূত পেতনির রাওয়ার ভিটা। গায়ে সবুজ দূর্বাঘাসের প্রকৃতি যেন, সতেজ কার্পেট মুড়ে রেখেছে পুরো রাওয়ার ভিটা। অথচ আসলে জায়গাটা ভূত পেতনি আর বজ্জিনের আদি বসত বাড়ি।
সুফিয়া, সুফিয়া রে, কই গেলি?
সুফিয়া রে কি কাম? আর তুমি না পুবের বন্ধে গেছিলা? ও উনি বাড়িতে এলা যে, কিছু থুইয়া গেছো নি?
হেই, তুমি কি উকিল মুক্তার নি? আমারে এক লগে এত প্রশ্ন করতাছো? সুফিয়া কই?
ওরে আমি ধবলারে দিয়া পাড়াইছি।
কে? তুমি যাইতে পারো নাই? তোমারে না 100 দিন কইছি সুফিয়ারে বাড়ির তন বাইর হইতে দিবা না? কথাটা দাম দেয় না কে? তোমার লগে আমার ইয়ার কির সম্পর্ক? যাই কই তাই ইয়ার কি মনে করো?
তুমি এমন ঠাস করে মাথা গরম করিও না তো। আরে সুফিয়ার লগে ওই পাড়ার মাসুও আছে, কতদিন সুফিয়ারে দিনে ধরা কইয়া ঘরে আটকাইয়া রাখবা? কত বাড়ির বাইরে গেলে অরও তো মনটা একটু ভালো ঠেহে।
মনসুরা, আমারে কইলাম তুমি তাবিজ পড়াইবা না, আমি আন্ধা না, সব দেই সব বুঝি কইলাম। ধবলারে দিয়া যে অরে তুমি পাঠাইলা, যদি জিন ভর করে হেসে সামাল দিব কেডা? গ্যারামের মাইনসের সামনে একটা কেলেঙ্কারি হইব না? জীবনে আর ওর বিয়া দিতে পারুম?
ও হন, ওরে বিয়ে দেওয়ার চিন্তা করো, টাকা পয়সা দিয়ে বিয়া দিবা, আর এক মাস পরে সারান দিয়ে বাইক পাঠাইব। তার সাইয়া কাম কাজের মধ্যে থাকলে সেমনিটাও ভালো থাকবো, আমার বিবেচনা তো তাই কয়।
ওরে আমার বিবেকবান রে, আইসে আসল কথাটাই কও না, যে আমার বইনরে দিয়া কাম করাইতে চাও? তোমারে আমি চিনি না, যে বিষ তোমার ভিতরে ভিতরে।
কি কইলা? কি এর বিষ? আন্দার থাকতে আমার কাম শুরু হয়, সারাদিন এই সংসারে বান্দির মতো খাড়ি, তাও কথা শুনাইতে ছাড়ো না। তোমার মন পাইলাম না, তোমার বইন ঘর মন পাইলাম না।
আমার বইন ঘর আবার টানতাছো কে? হেরা কি তোমার বাড়িতে এসে পড়িয়া থাকে? বৎসরে একবার আহে না না আহে তাতেই এত কথা। আর তুমি কি ভাবো আমি খেতে বন্ধে থাকি তাই কিছুই জানি না? সুফিয়ারে দিয়া যে সংসারের ব্যাপার কাম করাও সবই আমার কানে আহে।
কি কেডাই কইছে? হেরে আমার সামনে দৌড়ে আনো, যে মুখ দিয়া মিশা কথা কইছে মুখটার মধ্যে থুত না দিমু। সুফিয়াস বাইটা সুখ ওর সামনে জিগাইও, আল্লাহ যেন কাউরে এতটি বই আলো বাইট বউ না করে। তোমার সব বইন কুটনি ডেক ভরে ভাত রাইন দেখা হয় আমি, আর আমার নামে ভয়ের কানে ফুস মন্ত্র দিয়া যায়। আসুক এইবার, আসুক বরকা ঈদের পরে, দেখ মনে ভালো কইরা। আমি কি ডরাইনি? ভালো করছি, ভালো করছি সুফিয়ার দিয়ে কাম করাই, আরো বেশি করামু। দেহি দেহি তুমি আর তোমার দশজাল বইনরা আমার কি বিচার সালিশ করতে পারো?
তোমার লগে কথা কয়নি আমি পারমু, দম লইয়া কথা কও, কাজ্যা করণের লাইগা এক পা বাড়াইয়া রাহো,
কালি কাস 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 কাস।
সুজা কথার উত্তর সুজা করিয়া দিলে তো আমার জীবনটা ধন্যই হইত। খালি লাইন ছাইড়া বে লাইনের কথা। পানি দাও এক গেলাস, কলের ঠান্ডা পানি।
এই নাও গেলাস, নিজেই বুড়ে রাখাও গা। আমি তোমার হুকুমের চাকর না, আমার সম্মান আছে। আমি তোমার মতো মূর্খ না, আমি শিক্ষিত।
বাপরে বাপরে বাপরে, পাঁচ কলম পইরা এত বাহাদুরি! ইলে বিলে পাশ দিলে না জানি কি হইত। পাও তো মাড়িত না দিয়া আঙ্গাইয়া হাঁটতা। শিক্ষিত না ঘুড়ার আন্ডা, পাঁচ গেলাস দেখাই তো আদব কায়দা শিখো নাই। স্বামীরে এক গেলাস পানি দিতে এত কথা, দেয়াত্তব মেয়েছিলে।
আমি তোমার মতো আদব কায়দা মান হইতে চাই না।
কিরে সিদ্ধ দিচ্ছ কেন বাড়িত? কল চাবাইতাছস? তোর গাবিন গাইজে রাওয়ার বিটাই দিয়ে আইসে সুফিয়া, হে খবর পাইছস?
কি কস, সুফিয়া একলা একলা রাওয়ার বিটাই গেছে? হায় হায় রে, কি সব্য নাইসে কথা!
কি হয়েছে আন্নান ভাই?
সামনে থেকে সরে যাও, পানির গেলাস কইলাম কপালে মারুম। ঘটনা ঘটাইয়া অহন আইসে ব্যান্ডেজ বানাইতে।
আমার কি দোষ, কি করছি আমি?
আবার চুপ কইতাছি?
ভাবি তন্ত, জানেনি তো সিদ্দিকের মাথা গরম, কথা কইন না। আর তুই বাড়ির কথা না কয়া শিগগিরই রাওয়ার বিটা যা, দেখ কি হইলো না হইলো। আমার তো চিন্তা হইতাছে গ্যারামে বা আবার কোন শনি লাগবো।
এত শনি শনি করেন না তো হান্নান ভাই, আপনার মুখে খালি মন্দ বিচার, ভালো চিন্তা করলেই তো হয়।
হান্নান, তোর ভাবিরে ঘরে যাইতে ক, ওর ভাষণ কইলাম আজ আমি সত্যি সত্যি ছুটাম।
চিল্লাইও না, আমিও যামু তুমগো লাগে।
ল হান্নান, তুমি এক পাও বাড়িতে বাইর করবা না, যদি বাইর আইসো ঠ্যাঙের কথা চিন্তা কইরা লইও।
তাও ভাবি আমরা যাই, সিদ্দিকের মাথা রক্ত উঠছে হন, কথা কইন না। জানেন তো এরার বংশে সবেরই উপরি দোষ আছে।
বিয়ে হয়ে আসাইস তো এরার ফ্যামিলির দিন আর ভূত পেতনির আস্থা না, রাওয়ার ভিটার গাল গপ্প হুনতাছি। আমার চোখকে তো আইস পর্যন্ত কিছু পড়লো না, দিন পড়ত না এসব হইতে তা আজাইরা বাহানা। আরে দুই কলম লেহাপড়া জানা থাকলে ঠিকই বুঝতো, মুরুক্ষের দল।
বড়ইতলা গ্রামের এই পরাজমি রাওয়ার ভিটা নিয়ে কত রকম গল্প যে আছে সবার মুখে মুখে এই গল্প চালু। অথচ দোকানদার হান্নান বেশ সাহসী, এক জাতি সাপ ছাড়া পৃথিবীর কোনো কিছুতেই ওর ভয়নি, কিন্তু টেনশনটা মাথায় বেশি। তারপরও সিদ্দিক লাঠি সোটা আর গ্রামের কিছু জোয়ান ছেলে পেরে নিয়ে ভিটার দিকে রওনা হল, শুধুমাত্র সুফিয়ার জন্য, তা না হলে কখনো ওই পথ মারাত না। অবশ্য ধবলা গ্রামের গাই গরুটাও তার কম আদরের নয়। সত্যি কথা বলতে ভেতরে ভেতরে সিদ্দিক দরদর করে খামছে। হান্নান অবশ্য জ্ঞান দিচ্ছে যে কিচ্ছু হবে না, আগের দিন আর আছে নাকি, সময় পাল্টেছে। কিন্তু এ কি, এতগুলো জোড়া চোখের দৃষ্টিতে তো ভুল কিছু একসঙ্গে ধরা পড়বে না? সিদ্দিকের মাথা ভো ভো করছে।
এটা নিয়ে আসারে বলেছে বেকব জানি কোনকার, কথায় কথায় ফিট খাওয়ান লাগে। সিদ্দিক, সিদ্দিক কিরে,
ওই বেকুব কসকারে, বেকুব কইস না, ওইদিকে দেখতেছস না? দিনে দুপুরে দেখছস নি ধবলারে চিৎ করে থুইছে। হায় হায় রে, গাবিন গায় ভরা প্যাড, এটা বাজবো নি?
আগে ধবলারে সোজা কর, আয়।
কিরে গরু বাড়ি যায় নাকি?
আমার বোন সুফিয়া কই? সুফিয়া, সুফিয়া রে, সুফিয়া!
সুফিয়ার তো আশেপাশে কোনো হানি দেখতাছি না, নাকি গরু এনে ছুয়া অন্য পাড়ায় গেছে?
আমার তো ডর করতাছে, সুফিয়ার কিছু হয় নাই তো?
অহন ডর ভাই থো, এই হানে যখন নাই তাই অন্যদিকে খুঁজতে যাই। ল গরু কি করবি, দেখ কেমন করতাছে।
আমি ধবলারে ধরতাছি, ধবলা মনে হয় খুব ডরাইছে, এর লাইগাই এরম করতাছে।
ধবলারে সিদ্ধ করে রাখছে তাই ও ডরাইছে, আর তোরে চিৎ করে নাই গাছে উড়ায় নাই, হ্যাঁ প্রফিট খাইছস।
আরে বেডা, বাড়ি চিল্লাইছি, মাথা আসিল গরম, মাথাটা চক্কর দিয়ে উঠছে।
তোর মাথাটা গরম থাই না কোন দিন?
ধবলা বাড়িত ল, আয় আয়। আরে আয় না, খালি ঘুরতাছস কে রে, ডরাইছস বেশি, ডর নাই কোনো, ল।
ওরে বড়ডায় পাইছে, দেখ কেমনে ঠ্যাং মাটির লোকে আটকে রাখতেছে। ছাই না রে, এমনে চেঁচড়াইলে পেটে দুঃখ পাইব তো।
রাওয়ার ভিটে বহু পুরনো পুরনো গাছ রয়েছে আর জমিনে তাজা দূর্বা ঘাস, অথচ কে ওই ভিটায় ভুলেও গরু ছাগল চড়ায় না, কারণ দিনে দুপুরে ও গরু ছাগল চিৎ করে রাখে ওখানকার বজ্জিনীরা বা পুরনো পেটনি। তা কুকুর বেড়ানো নাকি ওই পথ দিয়ে যায় না, বোবা প্রাণীরা সব দেখে। আর সন্ধ্যের পর কোনো মানুষ গেলে তো রক্ষেই নেই, সে মানুষকে লাটিমের মতো ঘোরাতে থাকে। তারপর আদমরা হয়ে মানুষটি যদিও বা বাড়ি ফেরে, তার মৃত্যু অবধারিত। কেউ কেউ আবার ঘুরতে ঘুরতে মারা যায়। এসব মনসুর অসংখ্যবার শুনেছে, অতটা বিশ্বাস করেনি, কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু এইবার বিশ্বাস করছে। ধবলার অবস্থা ভালো নয়, গোয়ালঘরে সারাক্ষণই পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, মনে হচ্ছে ওর ভেতরে যেন কোন তীব্র যন্ত্রণা হচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল, যেন ধান ক্ষেতের বিষ খেয়েছে। এদিকে সারা গ্রাম আশেপাশের গ্রাম কোথাও সুফিয়াকে খুঁজে পাওয়া গেল না। সিদ্দিক বোনের শোকে কাতর, সে সঙ্গে এতদিনের পোষা গরুটা তো আছেই। ছয় বোনকেই মোবাইল খবর দেয়া হয়েছে। চারদিক যখন অন্ধকার হয়ে এলো তখন ধবলা মারা গেল। খুব অদ্ভুত ভাবে মারা যাওয়ার সময়ও ধবলা চিৎ হয়েছিল, আর ঠিক তখনই সুফিয়া বাড়িতে ঢুকল, যেন ছায়ের মতো করে চোখের নিমিষেই। কারোর সঙ্গে কোনো কথা নয়, সোজা ঘরের ভেতর, তারপর দরজা বন্ধ।
শুনছো, সুফিয়া মনে হয় ঘরে আইছে, আমি যেন কারে তাড়াতাড়ি ঘরে ঢুকতে দেখলাম।
কি কও সরদি?
সুফিয়া, সুফিয়া,
তুই আর ভিতর দিয়া বন্ধ তো।
ওই সুফিয়া, তুই কি ঘরে বইন?
সরো তো, আমি দেখতেছি। সুফিয়া, সুফিয়া রে, আমগো তো অবলা তো মরে গেছে, দুয়ারটা খোল, বাইরে দেখ একবার, তুই না কত আদর করতি অবলা রে।
আমারে ডাকবা ভাবি, আমারে উপরে বহর করছে, যাও।
থাক, ওরে আর ডাইকো না, ও যে বাড়িতে আসছে এইটাই শান্তি।
আমি তো মনে মনে কত খারাপ চিন্তা কইরা ফেলাইছিলাম, ওইদিকে ধবলারে দেখা তো কলিজার পানি আরো শুকাইয়া গেছিল।
আমি জানতাম সুফিয়ার আর উপরিডাই কোনো হানে পলাইয়া থুইছে, ঠিকই বাই তাইব, কিন্তু আমি এটা কি করলাম গো, আমার ভুলে আইস ধবলাটা মরলো, আর প্যাডের বাচ্চাটাও মরলো গো। আরে আমার কত আদরের ধবলা রে।
আর কান্দ না, মনে করো আমগো জানের সদকা গেছে গা, যদি সুফিয়ার কিছু হইত আমি বুগর কাছে কি জবাব দিতাম?
এত বছর এই বাড়িতে বই আইছি, রাওয়ার বিডার কোনো কথা বিশ্বাস করি নাই, আইস করলাম। আইরে আমার দবলা রে, আমার জন্য তুই জান দিলি, কেন আমি ধরে সুফিয়ার লগে ছাড়ছিলাম রে দবলা রে।
এলা থাও না, আর কত বিলাপ পারবা?
তুমি কি বুঝবা, ওরে নিজের হাতে খাওয়াইতাম, গা ধোয়াইতাম, আমার যে কি চলতেছে সেটা আমি বুঝতেছি।
জলনি তো খালি তোমারই, তুমি তো বিলাপ পারতাছো আর আমি তো তাও পারতাছি না, বেড়া মানুষ হইয়া কি কান্দন যায়?
বেড়া আর বেড়ি কি, মায়া দেয়া যার বেশি, হ্যাঁ ইচ্ছে চোখকে পানি আইব, তোমার দয়া মায়া আসেনি, থাকলে আমার লোকে এমন ব্যবহার করতে পারতা? সুফিয়া তো বাইরে আইসে, ওন যে গাইল মন্দ করছো ফিরত নাও।
বউ কিছু মনে নিও না, জানোই তো সুফিয়ারে নিয়ে আমার চিন্তা বেশি, ভুল হয়েছে, আর হইব না, আর কান্দ না, তোমার সামনের হাট বারেই আর একটা গাই গরু কিনা দিব, অঞ্চক মুসো যাও ঘরে যাও, মরা গরু নিতে মেসর আইব, ঘরে যাও, গোয়াল ঘরের সামনে আর বৈশা থাইকো না।
আরে মনে করছিলাম দবলার প্যাডের বাচ্চাটার নাম রাখবো লালি, আরে কি করলাম রে আমি রে।
ধবলার শোকে মনসুরা দুই দিন ভাতই খেতে পারল না, ভেতরে ভেতরে সারাক্ষণে নিজেকে দোষ দিয়ে যাচ্ছিল, কিন্তু শোক তাপে সংসারের চাকা তো আর বন্ধ থাকে না। এদিকে তিন দিন ধরে সুফিয়ার ঘরের দরজা বন্ধ, প্রায় প্রতি মাসে এমন ঘটনা ঘটে। নাওয়া খাওয়া বন্ধ করে সুফিয়া ঘরের ভেতর কি করে তাও কেউ জানে না, অবশ্য জানার চেষ্টাও করেনি। সেই সময় ভাত খেতে বলে সুফিয়া বলে, আমার খিদে নেই, উনি আমাকে মিষ্টি খাইয়েছেন, জিন মানুষকে মিষ্টি খাওয়ায় এই গল্প বা কথাটা আমরা প্রায় শুনে থাকি এবং কেউ কেউ বিশ্বাসও করি। সিদ্দিক মনসুরও বিশ্বাস করে, কিন্তু অদ্ভুতভাবে বন্ধঘরের ভেতর থেকে সুফিয়ার কথা বা হাসি কিছুই শোনা যাচ্ছে না। মানেটা কি? ও কি ভেতরে ঘুমুচ্ছে? তিনটা মানুষ কতক্ষণই বা ঘুমাবে? কোনো না কোনো সময় তো জেগে উঠবে। মনসুরার ভয় লাগছে, মনের আশঙ্কার কথা সিদ্দিককে জানালো। দরজা বন্ধ রাখার সময় সুফিয়া কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলে না এবং কথার উত্তরও দেয় না।
হ্যালো, কও, আদের কিছু দরকার?
মা, বাইরে তার ব্যাগ ঘুরান।
কেন, কি হয়েছে, কোনো সমস্যা নেই?
মা, সমস্যা না, তাই সুফিয়া তো কথাবার্তা কইতাছে না, দুয়ার ডাক কইলাম কোনো সাড়া শব্দও দিতাছে না, কি হইলো কে আড়াই জানে।
কি কও, অহনি আইতাছি, ফোনটা কাটো। বউ, কি হয়েছে, সকাল থেকে সুফিয়া তোমার লগে কোনো কথা কয় নাই?
মা, কামকাজের ফাঁকে ফাঁকে এত বার ডাক পারলাম, জব তো নাই নাই, আবার একটা বার হাসিও শুনি নাই, দুয়ার ভাঙ্গা ফেলাও, আমার অহন কিছু হইলেই বুক ধরফর করে। ধবলাটার যে মৃত্যু দেখলাম, এরপর তুঙ্গরা অরবিটার সব সত্য মনে হয়, সেটা তো ওই বিড়ায় গেছিল, আবার নতুন করে কোনো কিছু নজরের উপরে পড়ছেনি কেডা জানে।
সুফিয়া, সুফিয়া রে,
আবার ডাক পারতেছ কে? ওই কি তোমার ডাকের জব লইব? খালি বেহুদা কাম করার ওস্তাদ, দুয়ার ভাঙ্গো।
সাবলটা আনছে, হাই মাবুত, সুফিয়া কই? অত ঘরে নাই কা, ভিতরে দিয়ে দুয়ারে খিল, জ্বালা নাই খিল, হাই হাই, কি হইলো আবার?
ওহন কি করবা, ওরে তো তাইলে আরো উপরি নিয়ে গেছে, আগে তো নিত না, এত ঘন ঘন জল নিতে একটা ব্যবস্থা করন লাগবো, আমার সংসারে কার নজর পড়লো, কই নিল ওরে, কি করবা, আয়না পোড়া দেও, উত্তর পাড়া শাহজান গাড়ুলের খবর দেও শিগগির।
ভীর পাতলা কর, কুমারী মেয়ে ছেলে সরাইয়া দে, সব মেয়ে ছেলের মাথার চুল বাঁধতে কর, মাথা যেন উদলা না থায়। তোর বৌরে ক, আমার পিতলের বদনা তেঁতুল দিয়া ঘষিয়া পুকুরের পানি আনতে, বদনা পানির নিচে ডুবাইয়া আনতে হইব, আমি অজু করব।
মনসুরা, যাও ঘাটে যাও।
আমার আসনের সামনে এই লাল শালু কাপড়টা বিছাইয়া দে, তার উপরে পিতলের বাড়ি দুইটা রাখ, একটা বাড়িতে তেল আর একটা বাটিতে পরিষ্কার পানি, বন্যার নালাটা পশ্চিম দিক ফিরাইয়া পানিটা ঢালবি।
কি তেল দিব?
ধানি ভাঙ্গা সরিষার তেল, এরপর আমার কাছে নিয়ে আয়, আমি পয়রা দিতাছি। এই এখানে কেউ, কোন মেয়ে ছেলে নাপাকি অবস্থায় আইছে, তেল পরায় গন্ডগোল হইতাছে, আমারে উনি ইশারা দিছে, কেডা আসতে নাপাকি অবস্থায়, সইরা যা, নাইলে রক্ত বমি হইয়া মরবি।
হেই, কে আসছেন, বাঁচতে চাইলে সইরা যান।
আল্লাহ দোহাই লাগে, জানে এখান থেকে।
সবাই চোখ বন্ধ কর, ভিড়ের মধ্যে থাইকা সেই ব্যক্তি সইরা যাক। এইবার ঠিক আছে, তোরা দুইজন আমার দুই পাশে বস, খবরদার আয়নাতে হাত লাগাবি না, আমি তেল আর পানি পইরা আয়নায় গুল কইরা লিপ্পা দিমু, তার মধ্যেই সব পরিষ্কার দেখতে পাবি। নিখোঁজ ব্যক্তির নামটা আবার ক।
সুফিয়া।
পুরা নাম কবে খুব, আকিকা কইরা যে নাম রাখা হয়েছিল,
মোসাম্মদ সুফিয়া খাতুন।
এই তো আমি সব দেখতাছি, তোর বইনের মাথাত কি একটা জট আছে?
জি জি, জট আছে। কি দেখতেছেন বাবাজি, কই আছে? হয়
আছে একটা ঘন জঙ্গলে, পথ হারাইয়া ফেলাইছে, তাই বাড়ি তাইতে পারতাছে না।
আপনি আপনি তারা আনুনের ব্যবস্থা করেন হুজুর?
আমি আমার পালা জিনের মাধ্যমে খবর পাঠাইছি, তিন দিনের মধ্যে বাড়ি আইব। আসতাছে,
খুব হাসতাছে সে,
কিন্তু আমি তো আয়নায় কিছু দেখতে পারতাছি না। কই সুফিয়া, মনসুরা তুমি কি কিছু দেখতাছ?
না, আয়নায় তো খালি সর্ষের তেলের লেপা দেখতেছি।
মূর্খ, ভালো কইরা দেখ, মন লাগাইয়া দেখ। ওই দেখ, দেখছস? ওই দেখ, ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতাছে, দেখছস? মাথার আওলা চুল বাতাসে উঠতাছে।
কি যেন, কি যেন দেখা যায়।
এবার যা, তোর বোনের সন্ধান পাওয়া গেছে। বিশ্বাস রাখ মনে, বিশ্বাস নষ্ট হইলে কিচ্ছু পাবি না। মনে রাখবি, মনের বিশ্বাসটাই অমূল্য ধন। সবাই রে সরায়া দে, আমি একলা কিছুক্ষণ আসনে বৈশা ধ্যান করব, এরপরে বাকি কাজ কাম।
জি বাবা জি।
দে কড়া করে একটা চা দে তো, দুধ চিনি পাত্তি সব ডাবল।
গেছিলি আবার শাহজান গারুলের কাছে?
না, তিনি কি বাড়ির থাকার মানুষ, কই কই যায় আয়না পড়া দিতে।
সুফিয়ারে ছোটবেলায় যে দেখেছিলি, তার কাছে গেলে কাম হইতো।
তুই জানোস না, ওই কবিরাজ তো মইরা গেছে, ভালো একজন কবিরাজের সন্ধান আছে। দেখিস তো, তোর দোকানে তো মেলা লোক আছে। অবশ্য সুফিয়ার মাথার জট যখন অহনো আছে, তাইলে চিন্তা নাই, মাথার ওই জটের ভিতরেই ওর তাবিজ ভরা আছে।
আজকাল ভণ্ড কবিরাজে দেশ গ্রাম বইরা গেছে গা। আচ্ছা আমি খোঁজ করুম নে, আমার কেন জানি মনে হয় সুফিয়ারের রাওয়ার ভিটায় আরেকবার খোঁজ করা উচিত। কারণ ওর উপরে যেটা ভর করে শুনছিলাম, ওই জিনিসটা রাওয়ার ভিটার মান্দার কাছে আসিল।
সারা গ্রাম তো তন্ন তন্ন কইরা খুঁজলাম, রাওয়ার ভিটাও তো ভালো মতো দেখলাম, হ্যার পরও এইটাই কইতাছোস?
চা খাবি আরেক কাপ?
দে,
আমি শুনছি শাহজান গারুলি বলে আগে বোন বাদারে সাপ ধরত, হ্যাঁ আয়না পড়ায় কদ্দুর কাম হইব বুঝতেছি না। সত্য করে কত, আয়নার ভিতরে কি তুই সুফিয়ারে দেখছস?
না, আমি কিছু দেই নাই অতটা ভালো কইরা। মন সুরা আপসা আপসা দেখছে, গারুলি সাপ ধরতে ধরতে বলে কামরূপ কামাক্ষার কাছ থেকে আয়না পড়া শিখছে, আরো জাদু টোনা হ্যাঁ জানে, 101টা বলে জি নিপালে বাড়িত। আজ পর্যন্ত হের আয়না পড়ায় কাম হয় নাই, এমন রেকর্ড নাই।
দুই দিন তো শেষই হয়ে গেল।
আমার শ্বশুর বাড়ি দুই গ্রাম পরে গারুলির বাড়ি, তোর ভাবি সব জানে, কাল পর্যন্ত টাইম আছে। কাইলের মধ্যে সুফিয়া বাড়িত নাইলে আবার আয়না পড়া দিতে কম।
অবশ্য জিনের লোকে যদি হের যোগাযোগ থাকে তাহলে কাম হইলে হইতে পারে। সুফিয়ার জন্য খুব খারাপ লাগে রে, ছোটবেলায় এমন উপরিটা বর করলো, ছেলেটারে আর শান্তি দিল না, হয়তো না বুঝ যাই রাওয়ার বিটার মান্দার গাছটা তলে গেছিল।
হ ঠিকই কইস, নসিব, সবই নসিব, নাইলে পরে আমার বাকি ছয় বইনের চাইয়া ও সুন্দর, তাও স্বামী সংসারে সুখ ওর কপালে নাই। ওপরওয়ালা সব মানুষের সব দিক দিয়া সুখী করে না রে, আমাকে এত সহায় সম্পদ, তবু তিনি এক পাল্লাই দুঃখের বাটখারা দিয়া থাকছে।
অত ভেঙে পড়িস না, সবই তার ইচ্ছা।
সুফিয়ার বয়স যখন 4-5 বছর, তখন ভর সন্ধ্যায় একা একা ও রাওয়ার ভিটে চলে গিয়েছিল। পুরনো মান্দার গাছের নিচে টকটকে লাল অদ্ভুত সুন্দর ফুল পড়ে থাকতে দেখে ও গাছের নিচে বসে বসে খেলছিল। যখন ওকে বাড়িতে আনা হয়েছিল, তারপর থেকে ও শারীরিক এবং মানসিক নানান সমস্যা চোখে পড়তে থাকে। একসময় ভানু কবিরাজ আবিষ্কার করে মান্দার গাছের বর্জিন ভর সন্ধ্যায় ওর উপর ভর করেছে। একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথার বাম পাশে মোটা জ্বর দেখা দিল এবং সুফিয়ার পাগলামি বেড়ে গেল। ভানু কবিরাজ আসন পেতে সেই জ্বর কেটে দিলে। প্রচন্ড জ্বরে সেদিন সুফিয়া প্রায় আধমরা, তারপর আবার যেই সে মাথার ডান পাশে নতুন করে জট। একসময় মাথার সমস্ত চুল বিশ্রী সাপের মতো ভয়ঙ্কর জটে পরিণত হল। সেই সঙ্গে উঁচু উঁচু গাছের মগডালে সুফিয়াকে কখন কে যেন তুলে দিত। কোনো মানুষ অথবা সুফিয়ার মতো একটা মেয়ের পক্ষে অত উঁচু গাছে চড়া শুধুমাত্র অসম্ভবই নয়, বরং এটা একটা দুঃস্বপ্ন। এরপর আবার ভানু কবিরাজ শক্ত আসনে বসলেন। প্রত্যেকটা জটে ওই রাওয়ার ভিটার মান্দার গাছের কাঁটা আর শেকড় দিয়ে মন্ত্র পড়ে লাল সুতো বেঁধে দিলেন। শুধুমাত্র একটা জটের ভেতর দিয়ে দিলেন ছোট্ট একটা লোহার তাবিজ। পরদিন লাল সুতো বাঁধা সমস্ত জট খুলে গেল। তাবিজ বাঁধা জটটা এখনো আছে। সেই থেকে সুফিয়াকে আর বজ্রিন গাছে তুলতে পারেনি, তবে দূর থেকে ওর দৃষ্টি সবসময় থাকে। সুযোগ পেলে শনিমঙ্গল আর বৃহস্পতিবারই ওর উপর ভর করে এখনো। তখন সুফিয়া দরজা বন্ধ করে ঘরে একা একা থাকে আর প্রলাপ বকে জোরে জোরে হাসে। এদিকে ভানু কবিরাজের মৃত্যুর পর ওর মাথার জট আর তাবিজ নিয়ে অতটা ভাবেনি সিদ্দিক, যেভাবে চলছিল তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল। আজ সন্ধ্যায় তিন দিন পূর্ণ হবে। শাহজাহান গারুলির আয়না পড়া অনুযায়ী আজই সুফিয়ার বাড়ি ফেরার কথা, কিন্তু
হান্নান সিদ্দিককে মোবাইল কর, তোর দোকানের উপর এতে ক সুফিয়ারে পাওয়া গেছে।
হ্যাঁ কি কস, দশ মিনিট আগেও তো আমার দোকানের সামনে দিয়ে গেল, কই দেখছো সুফিয়ারে?
আমি দেখি নেই, লতিফ মাস্টর খবর দিছে। সে যাইতেছিল রাওয়ার ভিটার পুপকোনা দিয়া মেম্বার বাড়িতে ছাত্র পড়াইতে, তখনই শুইনা আইসে দূর থেকে। সুফিয়া বলে চিল্লা পাল্লা করতেছে, অশ্রাব্য ভাষায় গাইল পারতেছে আর হাসতেছে। লতিফ মাস্টার ডরে আর ভিটার ভিতরে ঢুকে নাই।
কস কি গাড়ো লিধায় না পড়াই তো তাইলে সত্যই কাম হয়েছে রে, মনে মনে বিশ্বাস করছিলাম না। না খারাপ মোবাইল না, দোকানের চারটা নামায় লই সিদ্দিকের বাড়িত।
এটাই ভালো হয়, সবাই মিল্লাস দিলে তো সুফিয়ার আনতে যাইতে হইব।
কুয়াশা 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 কুয়াশা।
প্রথম পর্ব শেষ করলাম আজকের কুয়াশার গল্পের। আমরা শুরুতে দেখেছি মনসুরের এক অদ্ভুত পরিবারে বিয়ে হয়েছে, অদ্ভুত এক গ্রামে বিয়ে হয়েছে, যে গ্রামের মানুষের মনের মধ্যে কুসংস্কার ভরা। আসলে কি কুসংস্কার ভরা নাকি সত্য কোনো ঘটনা আছে তা আমরা এখনো পুরোপুরি জানি না, কিন্তু তার যে ননদ অর্থাৎ সুফিয়া তার উপরে নাকি বজ্রিনের আসর রয়েছে সে ছোটবেলা থেকে, যার ফলে বিয়ে দিয়ে কোনো কাজ হয়নি। আর আছে সেখানে এক অদ্ভুত ভিটা, পোড়া ভিটা, যার চতুর্দিকে বর্ষাকালে পানি থাকে, মাঝখানে সবুজে ঘেরা, সেখানেই রয়েছে সবার কথা মতো সে বজ্রিনের আস্তানা। যাই হোক, আমরা পরের পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় পর্ব শুনবো এখন, তারপর আবার ফিরছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন রাজ্য শর্মিনের সঙ্গে কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। লোক কিছু না না, এই যে দেখ দেখ নিচে খেয়ার পাচ্ছি, হ্যার উপরে লেপ তো সব আছে, তুই চক্ষু বন্ধ করে ফাল দে, কিচ্ছু হইব না, একটু দুঃখ পাইবি না, সব আছে এখানে, আয় বই কোনো ডর নাই আয়।
আমি আর নামবো না, তোরা সব যাই এখান থেকে, নাইলে কইলাম সবরের সরকির মতো ঘুরাইতে ঘুরাইতে মাইরা ফালামু।
তোরে নামি আমরা যাবো না,
আমি যাবো না। কি করবি তুই, গাছে উঠবি? আয় আয় দেখি তোর কলজার কত জোর। পুত জানোস না এটা আমার বাড়ি।
সিদ্দিক এমনি কাম হইতো না, শাহজাহান গারুলের খবর দে, গাছ থেকে যদি বাই চান্স উল্টা দিকে ফাল দেয় হয়তো মরে যাইব, এত উঁচা গাছ থেকে পড়লে ওরে বাঁচান যাইব।
ভাই তুই একটু জান রে, আমার পাও চলবো না, সুফিয়ার এইখানে একলা রেখা আমি এক দণ্ড শক্তি পাবো না। এনে এনে টাকা, হাতিয়া দরকার পড়লে ডাবল দিবি,
ল ল খুকন ল, জীবনের মোটরসাইকেলটা লয়ে যাই।
হ ভাই খুকন যা একটু, আমার এমন বিপদে তোরাই তো করবি।
তুই চিন্তা করিস বেড়া, আল্লাহ আল্লাহ কর, মনে সাহস রাখ।
শাহজাহান গারুলিকে যতটা ভুয়া মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গেল তার নামটা। একে তো আয়না পড়ার তিন দিনের মধ্যে সুফিয়াকে পাওয়া গেল, তার উপর আবার অত উঁচু গাছ থেকে হাত পা না ভেঙে শান্তভাবে সুফিয়াকে বাড়িতে নিয়ে এল। সুফিয়ার চেয়ে গারুলির কারিশ্মা নিয়েই সবাই কথা বলছে, তবে বারবার উনি সতর্ক করে দিয়েছেন সুফিয়াকে যেন কোনোভাবেই একা রাখা না হয়, যদি আবার উল্টোপাল্টা প্রলাপ শুরু করে তখনই বুঝতে হবে আবারও বজ্জিন বা পরী ওকে নিয়ে যেতে এসেছে। সেক্ষেত্রে মোটা কোনো লোহার শেকল দিয়ে ওকে বেঁধে রাখতে হবে। লোহার শেকলটাও সাজান গারুলি মঞ্চ বলে বেঁধে দিয়ে গেছে। গাছ থেকে নামানোর পর সুফিয়া একদম নিস্তেজ, কোনো কিছু খায়নি, এমনকি এক গ্লাস পানি পর্যন্ত না, যেন কোনো ফাঁদে আটকে পড়া জন্তুর মতো অসার হয়ে পড়ে আছে, মুখে কোনো টু শব্দটিও নেই। একটু পরপর সিদ্দিক আর মনসুরা ওকে ডাকছে, নাকের কাছে আঙুল নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করছে, মেয়েটা বাঁচবে তো? বন্ধের বাড়ি সব দূর দূরান্তে, তাছাড়া ছোটবেলা থেকে ওর বিষয়টা সবাই জানে, তাই কেউ আর তেমন গা করেনি বোধহয়, আবার সংসারের চাপ তো আছে, তাই আসি আসব বলে এত ঢিলেমি, তবে মোবাইলে খোঁজ নিচ্ছে ঘন্টায় ঘন্টায়। রাত গভীর হওয়ার সাথে সাথে সুফিয়ার গায়ে যেন অসুরের মতো শক্তি ফিরে এলো, ঝাঁপ দিয়ে বিছানায় বসে অনবরত মাথা ঘোরাতে লাগলো আর চিৎকার শুরু করলো। সুফিয়া যেন অন্য কোন জগতের মানুষে পরিণত হয়েছে, এই সুফিয়াকে সিদ্দিক বা মনসুরা কেউ চেনে না, চোখ রক্তের মতো লাল টকটকে, শরীরে যেন রাজ্যের ভারী কিছু বয়ে বেড়াচ্ছে, পৃথিবী যেন প্রচন্ড এক ধাক্কায় ভূমিকম্পের চেয়ে ভয়ঙ্কর ভাবে দুলে উঠছে। কখন থামবে এই তীব্র কম্পন আর কি ঘটতে যাচ্ছে আজ রাতে?
আমার বাড়ি রাওয়ার বিটার মান্দার কাছে, আমি ওইখানে যাব, শয়তানের জাত।
আমি তো শৈলের সব শক্তি দিয়ে ধরছি, ও শৈলের উপরিটা এমন করতেছে, উপরি শক্তি হল ওর শৈলে, শিকলটা আর একটা প্যাঁচ দাও, যেমনে ঘুরতেছে না জানি শিকল বিকল খুললা যায়, না না শিকল খুলতে পারবো না, গারুলির মন্ত্র বান্ধা শিকল নাই না, তুমি ঠেসা ধরে রাখো।
গারুলির হাতুরি বুতুরি আমি বাইর কইরা দিব, রাইটটা পাই রোগ।
তুই এমন করিস না আর বইন, আর কত জ্বালাইবি কত, তুই না ভালোই গেছিলি।
সারা শরীর তো তর্কির মতো ঘুরতেছে মনসুরা,
কি করবো এখন?
পরে তুমি ধরো, রাতটাইয়া ধরো।
কি সর্বনাশ, দেখো নি সুফিয়ার মাথার জ্বরটা তো নাই গো, গারুলি দেখলো না, এই জন্যই তো
মাথাটা ধরা ভালো মতো দেখো, লোহার তাবিজটা কি ফালাইয়া দিছে?
ওর মাথা ধরে রাখানোর ক্ষমতা আমার নাই, লাড্ডুমের নাহান ঘুরতেছে, ঘুরুক কিচ্ছু হইব না, নিকল আছে তো, সকাল হইতে হইতে ঠিক হয়ে যাইব, এখন বুঝলি থাকলামি ক্যান বাড়ছে, ওই তাবিজটা ফালাইয়া দিছে।
তাবিজ না হয় ফালাইয়া দিছে, কিন্তু মাথার জ্বরটা কেন কই?
জানি না গো, আর জানতে চাইও না, যত শনি তো লাগাইছি আমি, যদি দপলারে দেওয়া আরে এক লাগলা না থাকতাম, তাইলে কি এত ঘটনা ঘটত?
আরে আমার চান্দের মতো সুন্দর বইনটার জীবনটা এমন হইল
যখন মন্ত্র পড়া আছে, আর কিছুই হইব না।
তোরে কইলাম না, অক্ষরে শেষ করে ফেলাবো, তুই গারুলি জনে খবর দিস তাই না?
মাথা ঠান্ডা কর, একটু চুপ কর বইন, তুই শান্ত হ, এমন করলে তুই তো বইরা যাবি।
আমারে বাঁচাইতে চাইলে কটি পাইরা দে তোরা।
সুফিয়াকে নিয়ে একটা দুঃসহ রাত পার করলো সিদ্দিক আর মনসুরা। এত চিৎকার চেঁচামেচি আর অসম্ভব ধস্তাধস্তিতে কখন যে ওরা দুজন এতটা ক্লান্ত হয়ে পড়েছে কেউই জানে না। কার আগে কে চোখ বন্ধ করেছিল কারোর মনে নেই। শেষ রাতের দিকে সুফি একটুখানি শান্ত হয়েছিল বোধহয়, তখনই হয়তো প্রচণ্ড ক্লান্ত শরীর সত্যি মস্তিষ্ককে ঘুমের কোনো বার্তা পাঠানোর সময়ই পায়নি। তবে ঘুম ভাঙতেই দুজনের চোখ বিস্ময় স্থির। সাজান গারুলির মঞ্চ পড়ার লোহার শেকল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ঘরময় যত্রতত্র ছড়িয়ে আছে। কোন মনুষ্য শরীরের পক্ষে কি এটা সম্ভব, নাকি প্রেত বা অশরীরের পক্ষে সম্ভব? সারা রাত ধরে যে মেয়েটা এত অসম্ভব তাণ্ডব চালালো, সে কখন কোন ফাঁক দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে? আবার ছুটল সবাই মূল গল্পের কেন্দ্রবিন্দু রাওয়ার ভিটায়। কিন্তু এ কি, এত ভোরে গ্রামেরই লোকজন এমন দলে বলে সিদ্দিকের বাড়ি থেকে ধেয়ে আসছে কেন? সুফিয়ার লাশ পাওয়া গেল রাওয়ার ভিটার সেই মান্দার গাছের ডালে, গলায় দড়ি দিয়ে মরেছে। বিভৎস চোখ মুখ, ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। জীবটা যেন উদ্ধত বুকের কাছে নেমে এসেছে। মেয়েটা আত্মহত্যা করল? ওর তো জীবনের প্রতি কোনো বিতৃষ্ণা ছিল না। আর সাজান গারুলি, উনি কেন গলায় দড়ি দিলেন? মান্দার গাছের এক ডালে সাজান গারুলি আর অন্য ডালে সুফিয়ার লাশ ঝুলছে। গ্রামের সমস্ত লোক এখানে আজ জড়ো হয়েছে। ওদের এতদিনের ভয় ভীতি যেন প্রচণ্ড বিস্ময়ের চাপে থমকে গেছে। যারা কোনোদিন রাওয়ার ভিটায় আসেনি তারাও এসেছে দুই দুইটা রহস্যময় লাশ দেখার জন্য। দুটো লাশের বর্ধিত জীব যেন মান্দার গাছের ফুলের মতো টকটক লাল হয়ে আছে। রাওয়ার ভিটার গল্পগুলো এতদিন পুরনো ছিল, এই ঘটনার পর যেন পুরনো গল্প নতুন মোড়কে সবার মুখে মুখে ঘুরতে লাগল। থানা পুলিশ আরো কত কেলেঙ্কারি হলো এরই মধ্যে, আবার সেসব বন্ধও হল। শুধু এই গল্পের উৎসর্গ পাতায় খোদাই করে লিখে দেয়া হল, বড়ইতলা গ্রামবাসীর জন্য এই ভিটা নিষিদ্ধ। কিন্তু সব নিষিদ্ধতা কি দূরে সরিয়ে রাখা যায়? কোনো কোনো নিষিদ্ধ নেশা মানুষের বিচিত্র মনকে বড় বেশি বশ করে ফেলে বোধহয়। আর তাই
ঘুমের মধ্যে গেলে বাতি জ্বালাও,
কারেন্ট নাই, টর্চ জ্বালাও। তোমার
টর্চ কই রাখছো?
তোমার সিধা নেই, বালিশের লগেই তো আছে।
তাইলে মানুষ এত কাম করতে পারে? আসো, হাইর কেন লাগবো না, আমি সিগারেট বানাইতেছি। বন্ধা লইছো?
হ্যাঁ লইছি।
আমি এখানে খাইতেছি, তুমি যাও, দুয়ারে সিটকারি দিও না।
ওবার কইছি ঘরের লগে পায়খানা বানাও, তা না, কেরাম তো ঢাকা যাইতে হয় হাঁটতে মুখতে।
কি কইতাছো বিড়বিড় কইরা?
কিছু না। ও মা গো, এটা কি? ওই কই, তুমি আইলা না হনা?
কি কি হইছে কি?
ওই দেখো গার্জেনি কালা মিসমিসে পা দেয়া যায়। শিগির শিগির ঘরে লও, এত রেতে তার ঠিকানে খারাপ জিনিসই বাবা তাতে লগে লগে ঘুরে।
সুফিয়া মরণের পর থেকে তোমার মাথাটা গেছে, কোথায় কোথায় ডরা? কই, আমি তো কিছু দেখতাছি না। এই যে দেখো, পাঁচ ব্যাটারির টর্চ মারতাছি, কিছু আছে? সালতা গাছের মোটা ছায়া দেখছো? যাও, আমি আসি।
তোমার তোমার মোবাইলে জোরে জোরে গান বাজাও তো।
মোবাইল ঘরে আনি নাই, নিয়ে আসো।
না থাক, আমি আমি এখানে একলাই থাকুনি।
আমি তো দুয়ার দেই নাই, কেডা দিলো?
তাড়াতাড়ি করে লো খারাপ কিছু ঘুরতেছে, কেমন বাতাস আসছে দেখছো?
আরে বেকল কিচ্ছু না, বাঁশধারের বাতাস এমনই মনে হয়, ধরনের কিছু নাই। ধরাইয়া তুমি মনে হয় ভিতর দিয়া চিৎকারি মাইরা দুয়ার টানতা ছিল না?
এরপরে রাতে ফিরাইতে পেঁচা পাইলো না, পাইলে দরকার পড়লে ঘরে আসতে বাধ্য কইলাম। তুমি বাড়িতে ছড়ার মত্তা বদ জিনিস ঘুরাঘুরি করে সবসময় আমার খুব ডর করে। তুমি আর মরা লাশটা দেওয়ানোর পরে আমার ডরটা জানে এক চুকুর বাইরা গেছে। আগে আমি এত ডরাইতাম না কিন্তু।
আর আমার কেন জানি ডরটা ভাঙ্গা গেছে। আসলে আপনার মানুষের মৃত্যুতে মনে হয় ভয় ডর থাকে না।
না থাকে না, তোমারে কইছে কইলে জুড়ে মিশা কথা কইলেই হইলো। তোমার দৌড় কদ্দূর জানা আছে আমার
হইছে ঘুমামেলা, পেট পরিষ্কার হইছে না, আর কথা কইও না। মনসুরা, ওই মনসুরা, দুয়ার আবার বন্ধ রাখছো কেন? কি করো দুয়ার দিয়া ভেতরে?
আমার এখন ডাইকো না, আমার শরীর ভালো না, জ্বর আইছে।
জ্বর আইছে ভালো কথা, দুয়ার বন্ধ করছো কেন?
তুমি একটু পরে বাড়িতে আসো, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না।
এইটা কেমন কথা, তোমার শরীর যে এত খারাপ, আমারে মোবাইল করবা না? বিছানা থেকে উঠতেই পারতাছো না মাইনে কি?
ডাকতে না করলাম না?
হাই হাই, কি হইল তোমার, দরজা খুলো না কেন? আরে এত হাসতাছো কেন? দরজা তো ভাঙতে হইব। বউ, ও বউ, কথা কও। কি অবস্থা তোমার, কি হয়েছে বউ? এত বড় দিব্যা বাইর করে রাখছো কেন? আমি ওর কি করি কি করি? ওরে তো মনে হয় বদ কিছুতে ধরছে।
দিবরা দেখে ডরাইছস, কইছিলাম না ঘরে আইস না।
শাজাহান গারুলিকে ফাঁসি দিয়ে মারার পর কোন কবিরাজ বড়ইতলা গ্রামের নাম শুনলে উল্টো পথে হাঁটে। এদিকে হঠাৎ মনসুরের পরিবর্তন সবার চোখে পড়েছে। সুফিয়ার মতো ও দরজা বন্ধ করে রাখে, অদ্ভুত ভাবে হাসে, তারপর অনেকক্ষণ ধরে গোঙাতে থাকে। তখন মনে হয় কেউ যেন ওকে খুব কষ্ট দিচ্ছে। দরজা খুলে উদ্ধার করলে দেখা যায় অনেকখানি জীব বের করে রেখেছে, চেষ্টা করেও জীবটাকে ভেতরে নিতে পারে না। কষ্ট হয় ওর, সিদ্দিকের ধারণা ওর বংশের উপর বা এই বাড়ির উপর বজ্রিনদের ভয়ঙ্কর রাগ আছে, তা না হলে সমস্ত ঘাটের মরা কেনই বাড়িতেই ফিরছে? দিন দিন সংসারের প্রতি উদাসীন হচ্ছে মনসুরা, কি করবে সিদ্দিক? সারা জীবন ধরে কি শুধু ফকির কবিরাজের কাছেই ছুটবে? এই জগৎ সংসার সবকিছুতে কেমন বিতৃষ্ণা ধরে যাচ্ছে, ইদানিং আর কোনো কিছুতে ভয় ডর নেই সিদ্দিকের। সুফিয়ার রহস্যজনক মৃত্যু, দুই দুইটা মৃতের বিভৎস শরীর খুব কাছ থেকে ছুঁয়ে দেখেছে, অথচ তারপরও সিদ্দিক এখন রাওয়ার ভিটায় একা একা যাওয়ার সাহস রাখে, কারণ ওর ধারণা জীবনের সাথে মৃত্যুর একটা ঘনিষ্ঠ রহস্যময় সম্পর্ক আছে। আর কিছু না, দেখতে দেখতে বর্ষার পানিতে রাওয়ার ভিটার চারদিক থই থই করছে, গাছগুলো সবুজ রং আরো চকচক করছে, আর নিয়তির পায়ে পড়া মিনতির কাছে সিদ্দিক বার বার অসহায় হয়ে কেবল ধরাই দিচ্ছে। এত কি রহস্য আছে জীবন আর মৃত্যুর মাঝখানে, এইটুকু সময়ের ঘড়িতে?
হে মনসুরা, একলা একলা কই যাও? বাইরে যাইবা? খাড়াও, আমি আইতাছি। হাই হাই, ওই দিক কই যাও? এই মনসুরা,
আমার সুফিয়া ডাকতেছে, ওর কাছে যাই। ওই মান্দার কাছে নিচে একলা একলা রয়েছে, ডরাইব তোমা।
কি কইতাছো এইসব তুমি? এই রাইতে রাওয়ার ভিড়ায় যাইবা? মাথা ঠিক আছে? হুশে আহো, লও ঘরে লও, অনেক হয়েছে, সকালে যাইও, দুইজনে মিললা সুফিয়ার কবর জিয়ারত করে আসুন।
খবর? কার খবর? সুফিয়া তো মান্দার গাছের নিচে বয়ে রয়েছে। ওই যে দেখা যাইতেছে।
আচ্ছা আচ্ছা, বইয়া রয়েছে, থাক, আমরা সকালে যাবো।
সকালে গেলে হইব না, ওর সামনে গাড়ুলির লাশটা পড়ে আছে তো। সুফিয়া আমরা ডাকতেছি, দুজনে মিলে লাশটারে কবর দিব, নলে নলে মানুষ ডরাইব না। পাশের মরা এত বড় জিব্রা বাইর কইরা এতদিন কইরা থাকলে এই গ্রামে তো ওর খারাপ আত্মা ঘুরতেই থাকবো।
শুনো, কিচ্ছু হইব না, আমি নিজে হুজুরের লগে কথা কমবে।
হুজুর কিছু করতে পারবো না, আমার আমার করতে হইব।
মনসুরারে যদি একবার ওই গাছতলায় নিয়ে যায় ও তো বাঁচবো না। না না, ওরে বাঁচাইতেই হইব, সুফিয়ার মতো ওর সাথে যেন কোনো অঘটন না ঘটে। হায় খোদা, আমারে শক্তি দাও, সাহস দাও।
এত কিছুর পরেও বাঁচানো গেল না সুফিয়াকে। শুধু সুফিয়াকেই নয়, সুফিয়াকে সুস্থ করবার জন্য যে ওঝা এত চেষ্টা করেছিল শাহজাহান গাড়ুলি, তাকেও বাঁচানো যায়নি, সেও বাঁচতে পারেনি। তাদের দুজনকে পাওয়া গেছে গাছে লাগায় ফাঁসির দড়িতে ঝুলিয়ে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়াই, জানি না সামনে কি আছে, এরপরে আমরা আরো কোন ভয়ঙ্কর দিকে যাচ্ছি, এটাই শেষ পর্ব যেটা আমরা এখন শুনবো। আসুন তাহলে শুনে ফেলি। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে, অর্থাৎ আজকে শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও। গল্প শেষ করে ফিরছি, তখন কথা হবে, আরো সঙ্গেই থাকবেন। মান্দার গাছের বজ্রিন এবার মনসুরের শরীরে ভর করেছে, তাতে কোনো সন্দেহ নেই। সিদ্দিক কোনোভাবে মনসুরাকে সামলাতে পারছে না। এদিকে সুফিয়ার মৃত্যুর পর সিদ্দিকের ছয় বোনই বাড়িতে এসেছিল, এসে যথারীতি সমস্ত দোষ দিল সিদ্দিক আর মনসুরাকে। মেজবোন তো মুখের উপর বলেই ফেলল, সুফিয়ার অংশের জমির লোভে নাকি মনসুরাই সুফিয়াকে শাহজাহান গাড়ুলিকে দিয়ে মেরে মান্দার গাছে ঝুলিয়ে রেখে দিয়েছে। তারপর সুফিয়ার উপর যে বজ্রিনের আসর ছিল সেটার আগেও শাহজাহান গাড়ুলিকে গাছে ঝুলিয়ে রেখেছে, কাজে উপাস থেকেও কোনো সাহায্য সিদ্দিক পাবে না। কিন্তু এভাবে বসে থাকাও তো যায় না, অনেক কষ্টে বহুদূর থেকে সিদ্দিক একটা তাবিজ শেষ পর্যন্ত জোগাড় করল, তাতে মনসুরের বেশ খানিকটা শান্ত হয়েছে। গ্রামের পাঁচজন মুরব্বীর বুদ্ধিতে মনসুরাকে ছোট বোন মঞ্জিলার বাড়িতে দিয়ে এল। দূরের পরিবেশের থেকে যদি সব ভুলে যাওয়া যায়, মনসুরা কোনোভাবে যেতে চাইছিল না। এক সপ্তাহ না যেতেই মঞ্জিলার ফোন।
কিরে শালিকা, কি খবর কহ?
দুলাভাই, আপনি অক্ষণ আমার বাড়িতে আহেন, বুবুর জানো কি হয়েছে? আমার পোলাপানে বুবুরে দেখে খুব ডরাইছে।
কি কস, ওর তো পাগলামি করনের কথা না, কেমন করছিল কত?
আমার বড় মাইয়া কইল, কাল রাইতে বলে হাসি ঘুম ভাঙ্গে দেখে বুবু এত বড় জিব্রা বাইর করে বয়ে রয়েছে। ও ডরে খেতা দিয়ে মুখ ডাইকা কোনো মতে রাত পার করছে, সিকুটাই নাই।
কি কস, আবার এমন শুরু করছে?
সকালতে মাথা সর্কির মতো ঘুরাইতেছে, পোলাপানের বাপে আমারে চাপ দিতেছে, বুঝেনি তো ওই বেড়ার সংসার করি। যদি বুবুর উল্টা সিধা কিছু হইয়া যায় আমি তো জীবনের লাগিয়ে দোষের তলে পড়ব।
আচ্ছা আমি আইতাছি, ফুরকান রে ক, মনসুরারে যেন চক্ষে চক্ষে রাহে। আসলে সুফিয়ার বিষয়টা তো জানোসি, সুফিয়া মরণের পরে লাশটা দেখা তোর বুবুর মাথা পাগলা অবস্থা হইয়া গেছিল, খুব ডরাইছে তো, দর কমানোর তাবিজ কিন্তু লইয়া দিছি।
এত বড় খবরটা আমার আপনি কইয়া যাবেন না দুলাভাই, আমার বুবুর এত ভালো কবিরাজ দেখার লাগবো, আপনি আহেন, আমার এক দুঃসম্পর্কে নন্দাই আছে, তারে খবর দিতে কই আপনাকে জামাই রে।
হ খুব ভালো হয় তাইলে, তুই ব্যবস্থা কর, তোর বুবু এখন কি করতেছে?
একটু আগে ঘরের দুয়ার দিছে।
আমার লগে দুই দিন আগে মোবাইলে কথা কইছিল, কাইল আর আজকা কথা হয় নাই, আমি আইতাছি।
খোদা হাফিজ তাইলে, আপনি তাড়াতাড়ি রওনা দেন দুলাভাই।
বড়ইতলা থেকে মঞ্জিলাদের বাড়ি যেতে বাসে চললে সাড়ে চার ঘন্টা লাগে। সিদ্দিক দ্রুত রওনা হলো, কিন্তু শেষ রক্ষা বোধহয় হল না। মনসুরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মঞ্জিলার নন্দাই জানালো খুব খারাপ একটা বজ্জিন মনসুরাকে ধরেছে ওদের বাড়ির বাথরুমের পাশের চালতা কাছ থেকে। ওকে সরানো খুব শক্ত কাজ। সুফিয়ার ব্যাপারেও সবটা শুনে উনি বললেন মনসুরাকে নিয়ে ভয় আছে, যে কোনো সময় ওর ক্ষতি করে দিতে পারে, তাছাড়া এখন অনেক দেরি হয়ে গেছে। সুফিয়ার সঙ্গে বজ্জিন দীর্ঘদিন সিদ্দিকের বাড়িতে ঘুরে বেরিয়েছে। যদিও বজ্জিনের আদিঘাটি মান্দার গাছে, কিন্তু সুফিয়ার উপর ও নজর রাখত বাড়ির চালতা গাছ থেকে। সিদ্দিকের বাড়ি থেকে কোনোদিন ওই বজ্জিন সরবে না, বরং যে ওকে সরানোর চেষ্টা করবে তাকে গলায় দড়ি দিয়ে মেরে ঝুলিয়ে রাখবে। থানা পুলিশ করে কোনো লাভ হবে না সিদ্দিক চায়। তবুও মঞ্জিলার স্বামী ফোরকানের কথায় একটা মিসিং ডায়েরি করতে হল। জীবনের প্রতি একরাশ হতাশা আর সব হারানোর তীব্র যন্ত্রণা বুকে চাপা দিয়ে সিদ্দিক বাড়ি ফিরল।
কি আর করবি, মন শক্ত কর। আমার মনে হইতেছে ভাবি হারায় নাই, দেখবি ঠিক ফিরাইব। সুফিয়ারে তো এমন করে হঠাৎ হঠাৎ দূরে যেত, আবার ফেরত দিত না, অত চিন্তা করিস না। কয়দিনেই তোর শরীর ভেঙে গেছে।
চিন্তারই তো কোনো লাইন পাই না, আমার জীবনটার বারো আনাই তো গেল চিন্তার সাথে। বাকি চাইরা আমি মনে করে সুখে ভোগ করছি, কার যে এমন অভিশাপে জৈল্লা পুড়ে গেলাম বুঝি না।
আমি কই তবু বাড়িটা বেচে দে, আর রাও আর গাছ গাছালি বোন কাইটটা একটা মাদ্রাসা করে দেবে, তোর তো ঠেকার না।
দেহি কি করণ যায়, বাড়িটা ছাইড়া অন্য জায়গায় বাড়ি করুন, এই বাড়িতে থাকলে আমিও বেশি দিন বাঁচুন না, সুখে সুখে মইরা যাও। তয় রাওয়ার ভিড়ায় আমি হাত দিই, দরকার পড়লে অন্য হানে মাদ্রাসা দিব।
তোরা তো কইতে ভুলে গেছি গা, এইটা কইতে আইলাম। কয়দিন আগে একটা বুইরা থুরথুরা বেড়া আমার দোকানে এসেছিল, বেশ সূত্রে মনে করছিলাম পাগল, চা খাইল। এই বেড়া কথায় কথায় কি কইছে জানোস, কইছে রাওয়ার বিটার মালিক বলে তোর বড়দাদা আসিল না, আসল মালিকের কাছ থেকে চালাকি কইরা জাল দলিল করে ওই বিটা তোর বড়দাদা নিছে। এই বিটার দুঃখে মালিকের বউ গলায় দড়ি দিয়া ওই মান্দার গাছের ডালে আত্মহত্যা করছিল, ওরা হেন্দু আসিল। আবার ওই বউয়ের ঘাড়েও বলে জিন না ওগো মা কালী রাস্তা ছিল, এই লাশটা বলে আবার তোর বড়দাদা হাওয়া করে দিছিল রে।
কি কস এইসব আজগুবি কথা, না না এমন কোন ঘটনা আমরা জানি না, বাপের জন্মে শুনি নাই, পাগল ছাগলের কথা তো।
কিছু মনে করিস না, তুই আমার বন্ধু ঠিকই, তয় আমার তো চায়ের দোকান, চায়ের দোকানে নানান কিছুমের লোকজন আহে, আমার কেন জানি ওই বুইরার কথা বিশ্বাস হয়। তুই একটু খোঁজ খবর লাগাত, এটা তো একটা ইশারা হইতে পারে তোর লেগে।
ওই বুড়ার ঠিকানা রাখছোস?
এই যে তো বললা হয়েছে, কতবার বুড়া ঠিকানা চাইলাম বুড়া কইলো আমার কোনো ঠিকানা নাই, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করি, সামনের শুক্রবার এই গ্রামে আবার আসবো।
তোর দোকানে আইতে কইছিস তো, আমারে তখনই জানাইতি।
হ্যাঁ কইছি, তুই আসিলি তোর শালি বাড়িতে, এমনি ঝামেলা, এরপর মোবাইলে এইসব কথা কইতেছে।
আচ্ছা শোন, ওই বুড়া আমার লগে লগে আমারে খবর দিবি, আর শোন এইসব কথা মাইনছেলে কইস না দোস্ত,
একদিনে আমার এই সিনসস আমার আমারে পরানের দোস্ত দাবি করস, বেটা আমার ব্যবসা ছোট হইতে পারে মনটা কিন্তু ছোট না, আর সারাদিন চা বেশি দেখা ভাবিস না, আমার বুদ্ধিও সাহের কাপের মতো।
রাওয়ার ভিটার মালিকানা নিয়ে যে গল্প হান্নান শোনালো তারপর থেকে ভেতরে ভেতরে অস্থিরতা বোধ হচ্ছে। বারবার মনে হচ্ছে ওই ভিটার আসল মালিকের সঙ্গে সিদ্দিকের পূর্বপুরুষের কেউ ভয়ঙ্কর কোনো অন্যায় করেনি তো, তা না হলে এতটুকু জমির জন্য ভদ্রমহিলা গলায় দড়ি দেবে? ওই বুড়োকে একবার পেলেই সব রহস্য গল্পের খোঁজ পাবে সিদ্দিক। কিন্তু হায়, এত সহজেই যদি হবে সিদ্দিকের চাওয়া পাওয়ার হিসাব, তবে তো হতোই। কত শুক্রবার শনিবার পার হলো, কিন্তু ওই বুড়োকে আর গ্রামে দেখা যায়নি, সিদ্দিকের কোনদিন জানাও হয়নি রাওয়ার ভিটার আরেকটা চাপা পড়া রহস্য গল্প। তবে রহস্য গল্পের ফাঁদে যার আপাদমস্ত জড়িয়ে আছে, সে কি কোনদিন মুক্তি পাবে রহস্যময়তা থেকে?
ঘরে আবার বিলাই ঢুকলো নাকি, গ্যালাস ফালাইছে বোধ হয়।
মনসুরা,
তুমি ঘরে ঢুকলা কেন? ঘর না তালা মারা আসিল? এতদিন কই আসিলা, কই গেছিলা? কত খুশি তোমারে, তুমি ভালো আছো তো? তোমার শরীরটা ভালো? কোন সময় আইছো? তোমার মোবাইলটা তো মঞ্জিলার বাড়ি তুই আইছিলা, আমি লই আইছি। ইসিরে একটু আগে বাড়িতে আসনের কাম আছিল।
এত রাত পর্যন্ত কই আসিলা?
আর কই, হান্নানের দোকানে। তোমার কথা শুনলে মনে হইতাছে এতদিন যা ঘটছে সবই মনে হয় দুঃস্বপ্ন দেখছি বউ। তুমি সত্যই ফিরে আইছো, তুমি ছাড়া আমার আর কেডাই আছে কত? একলা একলা জীবনটা একেবারে চিতা হইয়া গেছিল।
কি কইতাছো তুমি? আমি তো কোনো হানেই যাই নাই, বাড়িতেই তো আসিলাম। তোমার মাথা দোষ হয়েছে বোধহয়। আমি আমার সংসার ছাইরে এক রাত বাপের বাড়িতে থাকি নাই বউ কালে, আর এখন কই যাম?
আচ্ছা তুমি বাড়িতে আসিলা, কি খাইবা তুমি? আমি তো গঞ্জের তারা হোটেল থেকে ভাত খাই আইছি।
আমার প্যাডে খিদা নাই, কিচ্ছু খামো না। সকালে খুদের চালের বৌয়া আর হিদর ভর্তা বানামুনে।
আচ্ছা অহন তাইলে ঘুমাও, সকালে কথা ঘুমনে, ঘুমাইলে শৈল মন দুইটাই ভালো হইব।
আমার শৈল মন সবই ভালো আছে।
সমস্ত স্বাভাবিকতার বিপরীতে যে অস্বাভাবিকতা ওত পেতে বসে থাকে সেটা চরম সত্যি। মনসুরের অতিমাত্রার স্বাভাবিকতা সিদ্দিকের জীবনকে এক ঝটকায় অস্বাভাবিকতার গায়ে দাগ কেটে দিল। এতদিন সিদ্দিক ভাবত মনসুরা ফিরবে, কিন্তু এবার টানা ১৯ দিন পর মনসুরা রহস্যময় ফেরা। আরো যেন কুয়াশার পথে হারানোর বার্তা বয়ে আনল। যে রাতে সে ফিরল বা যে তাকে ফিরিয়ে দিয়ে গেল সে রাতেই আবার মনসুরাকে চিরতরে নিয়েও গেল। পরদিন সকালে গ্রামের অনেকেই দূর থেকে দেখেছে সিদ্দিকের বউ রাওয়ার ভিটার চারদিকে অনবরত ঘুরছে, অথচ সিদ্দিক কোনদিন দেখেনি।
সিদ্দিক আয় আমার লগে, তোর এসে হাম
কি আবার কেউ মনসুরের রাওয়ার ভিটায় দেখছে?
হ্যাঁ না, এবার আমি নিজ চোখে দেখছি, খোদার কসম বিশ্বাস আ, বাপিরে দেখছি দূর থেকে।
ভুল দেখছস, তোরা ব্যাকি ভুল দেখছস, মনসুরা নাই, হারাইয়া গেছে, চিরদিনের জন্যই হারাইছে, বুঝতাছস না? এই দিন রাইতে আমিও ভুল দেখছি, দুঃস্বপ্ন দেখছি, নাইলে রক্ত মাংসে শৈলের মানুষটা এমন কইরা হাওয়ায় মিলাইয়া যায় কেমনে? ওইসব বদদিন টিন কিচ্ছু না, মা কালিরও কিচ্ছু না। আমি বুঝছি রাওয়ার ভিটার অভিশাপ, শক্ত অভিশাপে আমি আমার বংশ পুইরা গেছি।
কি কইতাছস পাগলের মতো, ভাবি আইব?
কেউ আইব না, খালি আমি বইয়া বইয়া এইসব শুনু।
আইব রে আইব, এত ডি মাইসে সোহে কি ভুল দেখবো নাকি?
তাইলে আমার চোখ দুইখানের কি দোষ রে হান্নান?
সময়ের বিবর্তনে রাওয়ার ভিটার গাছপালাগুলো ডালপালা ছড়িয়ে আরো বিস্তৃত হয়েছে। দূর থেকে ঘন সবুজ এক টুকরো পাহাড়ের মতো দেখায় রাওয়ার ভিটাকে। সেখানে রয়েছে এখন ঘন জঙ্গলের দাপট। সন্ধ্যার অনেক আগেই ঝুপ করে সন্ধ্যা নেমে আসে। নানান মানুষ এখন এই ভিটাকে নিয়ে নানান কথা বলে। কেউ বলে মনসুরা গভীর রাতে রাওয়ার ভিটায় চোরকির মতো ঘোরে, কেউ বলে সুফিয়া অন্ধকারে মান্দার গাছে বসে মাটির সমান লাল জীব বের করে রাখে, আবার কেউ বলে সাজান গাড়লি ওই ভিটা থেকে হঠাৎ হঠাৎ আয়নার আলো ফেলে। কিন্তু এসবে সিদ্দিকের মন ভরে না, সিদ্দিক প্রায়ই যায় রাওয়ার ভিটায়। সুফিয়া মনসুরা আর সাজান গাড়লির আয়নার আলো দেখতে নয়, অন্য কিছু খুঁজতে অপেক্ষা করে মান্দার গাছের নিচে বসে। যদি একবার দেখা যায় ওই মহিলার আত্মাটাকে যে জমির জন্য গলায় দড়ি দিয়েছিল, সিদ্দিকের বিশ্বাস ওই আত্মা এখানেই আছে, কোনো না কোনো দিন সে দেখা পাবে, আর দেখা পেলেই এই ভিটার দলি সে নিজের আত্মার সামনে ফেলে যাবে। যদি আত্মা প্রেতাত্ম বলে কিছু সত্যি থাকে তবে নিশ্চয়ই এই জমির দলিল পেয়ে অতৃপ্ত আত্মার অস্থির চলাফেরায় তৃপ্তি আসবে।
তাড়াতাড়ি দোকানে ল, ওই পাগলা বুড়াইছে।
কি কস, ল ল জলদি।
হ্যাঁ হ্যাঁ কেন কইল? এ আমি তো টুলুর উপরে বসে গেছি।
আরে তুই না কইলি বুড়া থুরথুরা এত তাড়াতাড়ি যায় কেমনে?
এইটাই তো বুঝতাছি না, এইটুক সময়ের মধ্যে মিলা গেল।
রাবার ভিটার আদি মালিককে খুঁজে না পাওয়া আর মনসুরের হারিয়ে যাওয়া, এই দুইটা ঘটনাই সিদ্দিকের কাছে গভীর রহস্যময় কোনো কালো ডায়েরির পাতা। যে ডায়েরিটা নিজের, কিন্তু পৃষ্ঠায় কি লেখা ছিল তা আজও জানতে পারেনি সিদ্দিক। আর তাই সময় ঘোরের ওলট পালটে কেবল সিদ্দিকের বয়স বাড়ছে, আর বাড়ছে রাবার ভিটার মান্দার গাছটার অন্য সব গাছপালাগুলোরও। নিশ্চয়ই সেই সঙ্গে সুফিয়ার আত্মা, গারুলির আয়না আর যা যা রহস্য বাক্স প্রকৃতির নিজস্ব, সে সবেরও রহস্যের বাড়ন্ত বয়স ধরার আর কতটুকু বা ক্ষমতা দেয়া হয়েছে মানুষকে। রহস্যের ভাজে কেবল রহস্যের সন্ধিই হয়, যে সন্ধিতে সিদ্দিক, আমি, তুমি, আমরা বা সে কেউই স্থায়ী হতে পারিনি, পারবও না। এতক্ষণ ধরে যে গল্প শুনছিলেন কুয়াশা, তার নাম রাওয়ার ভিটার রহস্য। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ এবং নাট্যাংশ পরিচালনা করেছেন প্রিয়ন্তী। আর গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি এখন। মনসুরার চরিত্রে অভিনয় করেছে প্রিয়ন্তী, সিদ্দিকের চরিত্রে মঞ্জু, সুফিয়ার চরিত্রে শেনিলা, হানানের চরিত্রে রেহান, খোকনের চরিত্রে নীরব, শাহজাহান গারুলির চরিত্রে লোবান এবং মঞ্জিলার চরিত্রে অভিনয় করেছেন মেঘনা। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীর সব নাম। সবাইকে আগামী সপ্তাহে আবারও কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের রাতের মতন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.